الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال تعالى وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهونه شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله العظيم بزرگان محترم গত কয়েক সপ্তাহ ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ ইবাদত, বিবাহ শাদী, দাম্পত্য জীবন, এটা আলোচনা চলতেছিল। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, কিভাবে চলতে হবে, তাহলে আমাদের দাম্পত্য জীবন ইবাদতে পরিণত হবে, শান্তিময় হবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল মহাব্বত করবেন, এটা জানতে হবে। এই ব্যাপারে আমি সূরা নিসা 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে একটা কথা আল্লাহ বলতেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্বামী স্ত্রী দুজন মিলেই জিন্দগি পার করবে, তো দুজন যদি একই পজিশনের হয় তাহলে চলবে না। কোন প্রতিষ্ঠান, কোন মিল কারখানা এইভাবে চলে না যে দুটা লোক এক সমান পাওয়ারের তারা এই প্রতিষ্ঠানটা চালাই দিচ্ছে, এটা হয় না। একজনকে ওই দুইজনের মধ্যে দায়িত্বশীল বানাইতে হবে, কাজ সবাই করবে, দায়িত্ব একজনের উপর থাকবে, তা না হলে কাজ নষ্ট হয়ে যাবে, দুনিয়ার কোনো কাজও চলবে না, আখেরাত তো চলবেই না। একটা মাদ্রাসায় দুটা প্রিন্সিপাল হবে না, একটা মসজিদে দুটা ইমাম হবে না, একজনকে সানি ইমাম বানাইতে হবে, মূল ইমাম না থাকলে উনি দায়িত্ব পালন করবেন, দুজন আসল ইমাম তো মতবিরোধ হবে, ওই মসজিদে তালা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালেক, সৃষ্টিকর্তা। কাকে আমির বানানো উচিত এটা তিনি ভালো বুঝেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে আমির বানাই দিয়েছেন, তুমি আমির সাহেব। আর স্ত্রীকে মামুর বানাই দিয়েছেন, তুমি অধীনস্থ, স্বামী তোমাকে যেভাবে পরিচালনা করে তুমি সেইভাবে পরিচালিত হইবা, তার সাথে ঝগড়া করা, তার কথা অমান্য করা, তার সাথে তর্ক করা, নিজে একটা সিদ্ধান্ত দেওয়া, এগুলোর কোন অধিকার ইসলাম মহিলাদেরকে দেয় নাই। এই আয়াত তার উপরে পরিষ্কার দলিল। আর রিজাল কওয়ামুন আলা নিসা, কওয়াম বলে আমিরকে, বিচারককে, পরিচালককে। কওয়ামের অনেকগুলো মানা আছে, অর্থ আছে, সবগুলো খাটে এখানে। এটা যদি মেনে নেয় কোন স্বামী স্ত্রী, তারা সুখে হবে। এখানে আরো দুটা সুরত ছিল, কিন্তু আল্লাহ ওটা করেন নাই, আল্লাহ এটা করছেন, আমি এতক্ষণ শুনাইলাম। আর দুটা সুরত কি ছিল? একটা ছিল মহিলাদেরকে আল্লাহ আমির বানাই দিতেন, পুরুষদেরকে মামুর বানাই দিতেন, এটা একটা সুরত। আল্লাহ করেন না এটা, কিন্তু সুরত যদি বের করা হয় কি কি সুরত হয় সম্ভাব্য, এটা একটা সুরত। যদি এটা করতেন আল্লাহ, তাহলে যত রকম খরচের দায়িত্ব আছে, তার নিজের খরচ, তার স্বামীর খরচ, তার সন্তানদের খাওয়া দাওয়ার খরচ, চিকিৎসার খরচ, পড়ালেখার খরচ, মেহমান আসবে তার খরচ, যত খরচ আছে, সরকারের বিভিন্ন ট্যাক্স দিতে হবে সেই খরচ, সব মহিলাদের দায়িত্ব আসত, সমস্ত খরচ। এছাড়া দুনিয়ার যত গুরুত্বপূর্ণ পরিচালনা আছে, রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত, এই পরিচালনার দায় দায়িত্ব তাদের উপর আসত। প্লেন চালানো, রকেট চালানো তাদের উপর আসত, যুদ্ধ করা, যুদ্ধের সময় ভারী ভারী অস্ত্র পরিচালনা করা, সীমান্ত পাহারা দেওয়া, এসব দায়িত্ব তাদের উপরে আসত। তো তাদের বডির যে অবস্থা, সেই অবস্থা দেখলে যে কোনো মানুষ বুঝবে যে এই সকল দায়িত্ব পালন করা তাদের দ্বারা সম্ভব হবে না। মাসে দশ দিন মিনসের হালাতে থাকে, তখন তার মেজাজ একদম নষ্ট হয়ে যায়। কথা বললে একদম তুর্কি বা তুর্কি জবাব দেয়, তুর্কি বা তুর্কি মানে মুখের উপরে, যারা বোঝে না তারা ঝগড়া করে, জ্ঞানী লোকেরা ঝগড়া করে না, জানে যে এখন অসুস্থ, তার মেজাজ ঠিক নেই। এই লোকটা কিভাবে, একে যদি বিচারক বানানো হয় মেজাজ যদি ঠিক না থাকে বিচার করবে কিভাবে, সব বিচার তো উল্টা করবে। যদি বিচারক বানানো হয় তো এই দশ দিনের সব বিচার ভুল হইত, এই দশ দিন বাদও বাকি বিশ দিনের তো ভুল হইত, কারণ ওদের ব্রেন আল্লাহ কম দিছেন। যেমন শরীরকে শর্ট বানাইছেন, শক্তি কম দিছেন, ব্রেনের ওয়েটও কম দিছেন, সূক্ষ্ম বিচার পর্যন্ত পৌঁছা তাদের জন্য কঠিন হইত। দেশের বহু কাজ আছে যেগুলো সবসময় করতে হয়, একদিন অবসর দেওয়া যায় না। সেখানে মহিলারা এই দশ দিন মাজুর, আবার বাচ্চা কাচ্চা দেওয়ার সময় দীর্ঘ টাইম মাজুর, শারীরিক দিক দিয়ে আনফিট, শুধু ভূমিষ্ঠ করার সময় থেকে না, বাচ্চা যখন থেকে পেটে আসে তখন থেকে সে আনফিট, সে খাইতে পারে না, বমি হয়, শরীরের ব্যালেন্স থাকে না, এই লোকটা ট্যাঙ্ক চালাইতে পারবে, এই লোকটা বিমান উড়াইতে পারবে? কাজে এদেরকে যদি কওয়াম বানানো হতো, পরিচালক বানানো হতো, তাহলে দুনিয়া অচল হয়ে যেত। সমস্ত খরচ তাদের দায়িত্বে, এই খরচগুলো তো যোগান দিতে হবে, তার নিজের খরচ, তার স্বামীর খরচ, তার সন্তানের খরচ, তার বাপ মায়ের খরচ, সব তার দায়িত্ব। এই টাকাটা তো ব্যবস্থা করতে হবে, আসমান তো আসবে না উড়িয়ে, তাকে খাটাখাটনি করে ব্যবস্থা করতে হবে। সে কি রিক্সা চালাইতে পারবে? এই শক্তি আছে? এই একটা সুরত আল্লাহ করেন নাই, আল্লাহ দয়া করছেন, মাতৃজাতির উপরে দয়া করছেন, তার জীবনের সমস্ত দায় দায়িত্ব পুরুষের কাঁধে দিয়ে দিচ্ছেন, দিয়ে তাকে প্রিয়তমা বানায় রানীর আসনে বসাই দিচ্ছেন, কোন দায় দায়িত্ব নেই, আবার সে স্বামীর কাছে প্রিয়তমা, মহাব্বতের পাত্র, সন্তানদের কাছে মহাব্বতের পাত্র, বাপের থেকে মায়ের হক তিন গুণ বেশি। কাজে আল্লাহ কিন্তু ওইটাও করেন নাই, ওদেরকে বিচারক পরিচালক বানান নাই। তিন নম্বর একটা সুরত হইতে পারত, উভয়জন বিচারক, স্বামীও বিচারক পরিচালক, স্ত্রীও বিচারক পরিচালক, তিন নম্বর এই সুরতটা হয়, এটা আল্লাহ করেন নাই, দয়া করছেন। এই সুরত যদি হইত তাহলে মহিলারা মোহর পাইত না, মোহর পাইত না, দুজন বিচারক কে কাকে মোহর দিবে? একটা এস্টেটের দুইজন বিচারক, তো স্বামীর কি টাকা পড়ছে আর এক বিচারকরে মোহর দিবে? মোহর পাইত না। আবার খাওয়ার খরচ, পোশাকের খরচ পাইত না। পুরুষেরটা পুরুষের দায়িত্ব হইতো, তখন সে জোগাড় করবে, মহিলারটা মহিলার দায়িত্বে পড়ত। তুমি কোথেকে খাবা, কোথেকে তোমার কাপড় চোপড় আসবে, তুমি ব্যবস্থা করো, আমার তো কোনো দায় দায়িত্ব নেই। যাত্রা তার উপরে। অপরদিকে সন্তানদের লালন পালনের খরচ, পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ, বাসা ভাড়া, এগুলো দুজনের উপর আসত। এগুলো দুজনের উপর আসত। 20,000 টাকা বাসা ভাড়া, 10,000 স্ত্রী দিবে, 10,000 স্বামী দিবে। স্ত্রীর কোন দায়িত্ব স্বামী নেবে না। এই আর এক জগৎ হইতটা, এটা মহিলাদের জন্য অসম্ভব হইত। এটা তার সমস্ত খরচ তাকে বহন করে, আবার ছেলেপেলের খরচ, মেহমানের খরচ, বাড়ির ভাড়ার খরচ, সরকারি ট্যাক্সের খরচ, এই সব কিছু অর্ধেক দেওয়া, এটা সম্ভব হবে তো? তখন স্বামী স্ত্রী কাজের ফাঁকে একই হোটেলে খাইত, একই হোটেলে খাইত, কিন্তু স্বামীর বিল স্বামী দিত, স্ত্রীর বিল স্ত্রী দিত, স্ত্রীর বিল স্বামী দিত না। আর কোন টাকায় দেখবে যে দুজন আলাদা আলাদা বিল দিচ্ছে, সব তো স্বামী বহন করতেছে। ইসলাম তো কত কঠিন ভাবে বলে দিছে যে একটা মহিলা থেকে তুমি যদি ফায়দা উঠাইতে চাও, যে কোনো ভাবে ফায়দা উপকার নিতে চাও, তার সৌন্দর্য থেকে, তার সেবা থেকে, তার আখলাক থেকে, বা তার থেকে সন্তান নেওয়ার ক্ষেত্রে যে কোনো দিক দিয়ে ফায়দা উঠাতে চাও, তার আগে ওই মহিলার জীবনের দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। এর আগে তার দিকে তাকানো জায়েজ নেই। অন্য ফায়দা পরে, পয়লা তো মানুষ দেখে সৌন্দর্য আছে কিনা, দেখতে আকর্ষণীয় কিনা, এটি হল পয়লা ধাপ। তার জীবনের দায়িত্ব নেওয়া ছাড়া এটাও জায়েজ নেই। কুদৃষ্টি হারাম কেন? কুদৃষ্টি হারাম কেন? আপনি একটা মহিলার সৌন্দর্য ভোগ করলেন 2 মিনিট, অথচ তার জিন্দগির কোন দায় দায়িত্ব আপনার উপর আসতেছে না, তো ইসলামে এলাও না। তো তিনটা সুরত হইত, তিনটা সুরতে তো আল্লাহ তাআলা বড় এহসান করে, মাতৃজাতির উপরে বড় এহসান করে এই সুরতটা দিচ্ছেন, যে তুমি অধীনস্থ আর তোমার স্বামী পরিচালক, তোমার কোন খরচের দায় দায়িত্ব নেই। বিয়ের আগ পর্যন্ত বাপে পালবে, বিয়ের পরে স্বামী পালবে, স্বামী মাজুর হয়ে গেছে সন্তানরা পালবে, তাদের খরচের কোনো দায় দায়িত্ব নেই, মেরাজ পাবে কিন্তু তারা, আবার বাপের থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলের থেকে পাবে, পাবে অনেক জায়গার থেকে, কিন্তু খরচের কোন দায়িত্ব আল্লাহ তাদেরকে দেয় নাই, যা পাইল তার ইচ্ছা, স্বামীর সাথে পরামর্শ করে হজ উমরার জন্য ব্যয় করতে পারে, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করতে পারে, ছেলেদের শিক্ষা দীক্ষায় কিছু অংশগ্রহণ করতে পারে, তার ইচ্ছা, তার ইচ্ছা, শরীয়ত কোন নির্দিষ্ট করে দেয় নাই, তার উপর ছেড়ে দিচ্ছে, তার উপরে ছেড়ে দিচ্ছে। এই জন্য কিতাবে যে লেখা আছে, প্রত্যেক স্বামীর তৌফিক অনুযায়ী তার স্ত্রীকে হাত খরচ দিতে হবে, স্ত্রীর হকের মধ্যে এটা একটা হক। কিতাবে লিখছে হাত খরচ যেটা দিল, স্বামী এইটার কোন কৈফিয়ত চাইতে পারবে না। প্রত্যেক মানুষের কিছু মনোবাঞ্ছা আছে, আবেগ আছে, বৈধ, ওই টাকাটা সে তার ইচ্ছা পূরণ করবে, তার বাপ মার খেদমত করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, তার ইচ্ছা, দান করতে পারে, ওটার কোন কৈফিয়ত নেওয়ার অনুমতি নেই আমাদের। শুধু এতটুক বলে দিতে হবে যে বৈধ জায়গায় ব্যয় করবা, আর কোন শর্ত নেই। কোথায় করবা, তোমার যেখানে মনে চায় সেখানে করবা, আমাদের কিছু বলার নেই। এই হল হাত খরচ দেওয়ার ফর্মুলা শরীয়তের। অন্য যে কোনো টাকা দেন আপনি কৈফিয়ত চাইতে পারবেন, তো ওই 5,000 টাকা কোথায় কি হয়েছে আমাকে জানাও, খরচের লিস্ট দাও, ভাউচার দাও, ঠিক আছে, হাত খরচে এটা বলতে পারবেন না। দেখেন তারা শুধু পাইতেছে, অথচ খরচের দায়িত্ব দেয়নি, তাহলে যা পাইতেছে না বেশি না, স্বামীর থেকে, সন্তান থেকে, বাপের থেকে যা পাইতেছে, ভাইয়ের অর্ধেক পাইতেছে, একখানে কম তো না, ভাইয়ের অর্ধেক থেকে কম বলা যায়, ভাইয়ের উপরে দুনিয়ার খরচের দায়িত্ব, আর এর কোন দায়িত্বই নেই, আবার পাইতেছে অর্ধেক, কম পাইল না বেশি পাইল। এই কথাটা যদি আমাদের মেয়েরা বুঝত যে আমাদের অর্ধেক পাইলাম তাহলে বেশি পাইছি, আল্লাহ তো আমাদেরকে খরচের কোন দায়িত্ব দেয়নি, অর্ধেকটাই বেশি, ভাই আমার ডবল পাইল, তারপর তো অনেক দায়িত্ব, তার নিজের খরচ, তার বিবির খরচ, তার সন্তানের খরচ, তার বাপ মার খরচ, তার মেহমানের খরচ, তার মসজিদ মাদ্রাসার খরচ, কত খরচ। তাহলে তাদেরকে কত সুবিধা আল্লাহ তাআলা দিচ্ছেন, কত আরামে রাখছেন। এই অবস্থায় ইহুদিদের মদত পুষ্ট এনজিওরা এই ব্রাক আশা যা দেখতেছেন সব ইহুদিদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট। আগে তারা মশলার ব্যবসা করতে আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে, গভর্নমেন্ট থেকে গুদাম পাহারা দেওয়ার জন্য কিছু দারোয়ান আনছিল, ওইগুলো কিন্তু একটাও দারোয়ান ছিল না, ওইগুলো কোনটা কর্নেল ছিল কোনটা মেজর ছিল, এইগুলো যে লন্ডনতে আসছে দারোয়ান। কিছুদিন পরে পয়লা নব সেরাদুল্লাহ থেকে নিয়ে নিল, পরে দিল্লির সিংহাসনে হামলা দিল, পুরা দেশ হারা নিয়ে গেল। ঠিক একই প্রক্রিয়ায় তারা আগাইতেছে। একই বউ শাড়ি পাল্টায় আসছে, এখন যারা ইংরেজি পড়ছে তাদের তো বোঝার কোন শক্তি নেই যে একই বউ এটা শাড়ি পাল্টাইছে। একমাত্র যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি জানে, তারা ধরে ফেলবে। এতো কোরআনে খুলে খুলে বলা হয়েছে ওরা কি চায়, খুলে খুলে বলা হয়েছে, আমরা ধরে ফেলি একই। এটা দেশের কোন মঙ্গলজনক না। বাংলাদেশের জনৈক প্রধানমন্ত্রী একবার বলছিল যে আমার সরকারের উন্নতির একটা দিক হল আমাদের সময় এদেশে এত এনজিও আসছে, কোন সরকারের সময় এত এনজিও আসে না। তো সবাই মনে হয় খুশি হয়ে গেছে, হ্যাঁ এটা একটা বিরাট কল্যাণ, কিন্তু কোন আলেম খুশি হয়নি যে আপনি খাল কেটে কুমির আনবেন, আবার সেটা আপনার ফজিলত বয়ান করবেন। আমার ফজিলত আমি খাল কেটে এতগুলো কুমির আনতে পারছি, এতগুলো কুমির কতগুলো মানুষ খাবে, তো ফজিলত কি? সবসময় দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মাতৃজাতির ইজ্জতের দুশ্মন, ইজ্জতের দুশ্মন। এই জন্য বলি যে এদেরকে ফুলের মালা না জুতার মালা দিয়ে বরণ করা উচিত। এই ডক্টর ইউনুস যারা আছে জুতার মালা, ইহুদিদের লোক, কাফেরদের এজেন্ট। কিসের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়? কাফেরদের যে যত বেশি গোলামগিরি করতে পারে, গোলামগিরিতে যে ফার্স্ট হয় তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই কথাটা মুসলমানরা বুঝে না, আমাদের মা বোনরা বুঝে না, এই এনজিওরা আমাদের মা বোনদেরকে বুঝাইতেছে তোমাদের অধিকার দেওয়া হয় নাই, তোমাদের স্বাধীনতা দেওয়া হয় নাই, তোমাদের সম্পদ অর্ধেক দেওয়া হয়েছে, তোমাদের কোরআন তোমাদের উপরে ইনসাফ করে নাই। নাউজুবিল্লাহ, বেঈমান মানে বেঈমান মানে আমাদের মেয়েদেরকে আমরা দিন শিখাই নেই, ওরা ওটা বিশ্বাস করতেছে। তাহলে আমাদেরকে এত ঠকানো হয়েছে, আর এই লোকগুলো সাত সমুদ্র তেল নদী পাড়ি দিয়ে আমাদের স্বাধীনতা দিতে আসছে, হ্যাঁ আমাদের অধিকার আদায় করে দেওয়ার জন্য আসছে, তো এরাই তো আমাদের আপন, এরাই তো আপন। আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা এই এনজিওর এই মহিলাগুলোকে আপন মনে করছে। আগে মেয়েরা ঘরে থাকতো কত ইজ্জতের সাথে, এখন তাদেরকে রাস্তা তৈরি করতে নামানো হয়েছে, সারাদিন হাড় ভাঙে থাকতেছে, এই হলো এনজিওদের অবদান। ঘরে বসে আরামে ছিল, হাঁস মুরগি পালত, এখন তাদেরকে বিল্ডিং তৈরি করতে লাগানো হয়েছে, এই স্বাধীনতা দিল।
তাদের ইজ্জত এনজিওর কর্মকর্তারা লুণ্ঠন করতেছে, এনজিওর কর্মকর্তারা আপনার আমার বিবির মেয়েদের মায়েদের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করতেছে। চিন্তা করেন, এবং বর্ডার এলাকায় প্রত্যেকটা এই এনজিওদের অফিসে বাকায়দা নিয়মতান্ত্রিক এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কোন লোকের ঢোকার অনুমতি নেই সেখানে। ইহুদি খ্রিস্টানদের এই প্রতিষ্ঠানগুলোতে কোন লোকের ঢোকার পারমিশন নেই, সেখানে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুদ্ধ করে যদি এই দেশ আবার নিতে হয় আবার নিবে, আগে যেভাবে নিয়েছিল পলিসি ভিন্ন হবে, কিন্তু এই সোনার বাংলা দ্বিতীয়বার এর লোভ তারা ছাড়তে পারতেছে না। ইহুদি খ্রিস্টানরা এই দেশের লোভ ছটকাটা দেশ, খুব শান্তির দেশ এটা, এইখানে তারা রাজত্ব করে এর লোভ সামলাতে পারতেছে না। আবার কিভাবে এই দেশটা দখল করা যায়, ইসলাম উৎখাত করা যায়, মা বোনদেরকে ভোগের পাত্র বানানো যায়, এর জন্য তারা সব পরিকল্পনা নিয়ে রাখছে। আরো যা করতেছে বলার মতো না, কিন্তু কোন সরকার আছে কিনা জানা নেই আমার। এমনি তো আছেই, কেদার থাকার অর্থ কি? না থাকলে তারা ভালো চলত, কেদার চলতেছে যে না থাকত তত্ত্বাবধায়কের সময় তো সরকার থাকে তারা ভালো চলে। এই দেশে এই চিকিৎসার নামে অনেকগুলো কেন্দ্র খোলা হয়েছে, ধরেন 50টা কেন্দ্র খোলা হয়েছে এইডস চিকিৎসা, যে দেখেন কোনটাতে এইডস এর কোন চিকিৎসা দেওয়া হচ্ছে না, কোন চিকিৎসা দেওয়া হয়েছে এইডস নেই। সেখানে সমকামিতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর তার জেলি সরবরাহ করা হচ্ছে। তাহলে আপনার সাইনবোর্ডে লিখছেন এইডস চিকিৎসা আর কাজ করতেছেন, এইগুলো কি হলো? বলে না এইভাবে সমকামিতার ই যখন হবে, ব্যাপকতা লাভ করবে, তখন এইডস শুরু হবে, তখন আমরা চিকিৎসা দিব। এখনো তো এই দেশে এইডস শুরু হয়নি, হুজুরদের রাজনসিয়াতের কারণে এদেশের লোক এখনো ওই পরিমাণ জেনা ব্যবিচারে লিপ্ত হয় নাই, এই পরিমাণ মদ খাওয়াতে লিপ্ত হয় নাই যে এইডস হবে। ওরা এইডস হওয়ার ব্যবস্থা করতেছে, এইডস হওয়ার পরে চিকিৎসা দিবে, কত বড় ধোকাবাজি! সাইনবোর্ড লাগাইলে এইডস চিকিৎসা আর তুমি কোটি কোটি টাকা ব্যয় করতেছ লোকদেরকে সমকামী বানানোর জন্য, যা ইসলামের জিনার থেকে হারাম, জেলের থেকে কয়েক হাজার গুণ হারাম। এটা শিক্ষা দিচ্ছে এবং এখন তাদেরকে বলা হয়েছে ফেসবুকের মাধ্যমে যে তোমাদের এখন আর লুকায় থাকার সময় নেই, তোমরা এখন ওপেন হও, তোমরা জায়গায় জায়গায় সভা করো, সেমিনার করো, খোলামেলা অন্য লোকদেরকে দাওয়াত দাও, সমকামিতার মজা অন্যদেরকে বুঝাও, এইভাবে দাওয়াত দেওয়া হয়েছে। স্বাধীন দেশের মধ্যে, মুসলমানদের দেশের মধ্যে এই কাজ করে লূত আলাইহিস সালামের কম কিভাবে ধ্বংস হয়েছে, এটা উল্টা কাজ। পায়খানা রাস্তাকে আল্লাহ এই কাজের জন্য সৃষ্টি করেন নাই। এই উল্টা কাজ করার দরুন ওই দেশকে উল্টাই দিছিলেন, উল্টা কাজ করার দরুন দেশকে উল্টাই দিছিলেন। খালি দেশকে উল্টাই দেন নাই, আবার পাথর বৃষ্টি পাথর বর্ষণ করছিলেন। সেই জিনিস আমাদের দেশে শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রী সাহেবরা টাকার বিনিময় এগুলো সব অনুমোদন করে দিচ্ছেন, তারা এমনি করতেছে না, তারা এগুলোর জন্য অনুমোদন দিচ্ছে এবং সেই অনুমোদন করে মুসলমানের বাচ্চায় দিছে। ওটা লন্ডন আমেরিকায় করতে দেয়, ওই সাদা চামড়ার বানর হয়ে আসছে, মুসলমানরা থাকে নাই। ওই দেশের লোকগুলো সাদা চামড়ার বানর, এও বানর হয়ে আসছে, বইতে লেখাও তাই আমরা বানরের আওলা। এরা এসব এমপি মন্ত্রী হয়ে এসব কাজের অনুমতি দিয়ে দিচ্ছে। এদের থিউরি দেশ জাহান নামে যান, আমার টাকা দরকার, পাঁচ বছরে আমার কয়েকশো কোটি টাকা হইতে হবে। যারা রাজনীতি করে যে কারো কি কোন দেশপ্রেমের দোয়া আছে, দেশপ্রেমের দোয়া আছে, এটা তো সব লুটতরাজ কর্নেওয়ালা। আমি কোন নির্দিষ্ট পার্টির কথা বলতেছি না, সব পার্টির খোলাসা এক, যার ভিতরে দিন নেই, আল্লাহর ভয় নেই, সামনে যে পার্টি বলেন রেজাল্ট এই, রেজাল্ট এই, ডাকে আনবেন। মানুষটা বড় আশা নিয়ে একা কিলিশ্বরে ভোট দেবে, এইবার মনে হয় দেশের একটা উন্নতি হবে, আমি বলে দেই কিচ্ছু হবে না, আরো খারাপ হবে। তাই আবার কতদিন পরে ইলেকশন আছে, লোকেরা বড় আশাবাদী হয়ে ভোট দেয় এইবার দেশের একটা উন্নতি হবে, কিচ্ছু না। তো লোক চেঞ্জ হইতেছে, নেতা চেঞ্জ হইতেছে, নীতি তো চেঞ্জ হইতেছে না। যে আসতেছে প্রত্যেকের নীতি তো লুপ্তরাজ, এর বাইরে সে কিছু চিন্তা করতে পারে না, এর বাইরে সে কিছুই চিন্তা করতে পারে না, কিসের দেশ পারে। তারা ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা বাস্তবায়ন করতে তৎপর, ইসলামের কোন খেদমত করতে তৎপর না, ইসলাম কায়েম করে দেখান। আমরা এতগুলো মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছি, এতগুলো মানুষকে নামাজি বানাইছি, এটা দেখান, আল্লাহওয়ালা বানাইছি। যাই হোক, মূল আলোচনা চলতেছিল আল্লাহ মাহবুবদেরকে অনেক ইজ্জত দিচ্ছেন, কিন্তু এই এনজিও গুলো তাদেরকে গলত বুঝাই দিছে, বুঝাইয়ের বিপদগামী করতেছে, যারা ভবিষ্যৎ দেশের জন্য সাংঘাতিক ক্ষতিকর, সাংঘাতিক ক্ষতিকর, আমরা সব হারাই ফেলব। এনজিওরা যদি এইভাবে আমাদের মাহবুবদের বুঝাইতে থাকে, একসময় না দেশ থাকবে, না ইসলাম থাকবে, না মাহবুবদের ইজ্জত থাকবে। আলেম হিসেবে আমরা বুঝি আমাদের জানায় রাখা দায়িত্ব, যদি জনগণ মানে আল্লাহ হেফাজত করবেন, যদি না মানে তাহলে হুজুরা কি বুঝে, হুজুর কি এনজিও টেনজিও জানে নাকি, এনজিও কি জিনিস। আমি তখন শেয়ার বাজারের বিরুদ্ধে বয়ান করতাম, আপনাদের অনেকে মনে করছে হুজুর কি শেয়ার বাজার বুঝে নাকি, আমার কথা মানে নাই। পরে এক একজনের জন্য এক কোটি দুই কোটি লস গেছে, তখন হুজুর আপনি তো ঠিকই করছিলেন, আপনি তো ঠিকই করছিলেন, যেটা জুয়া আমার তো দুই কোটি গেছে গা, তখন তারা স্বীকার করছে হুজুরা এগুলো বুঝে, যে কোরআন হাদিস বুঝে সে কোনটা বুঝে না, আপনার তো দুনিয়ার এক পিঠ বুঝেন, আমরা দুনো পিঠ বুঝি, উপরটাও বুঝি ভিতরটাও বুঝি, মানলে কামিয়াব, না মানলে পুরা দেশ পাওয়া ধ্বংস হবে। তা আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সহিহ উজ্জার করুক। তারা পুরুষরা যেভাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পরামর্শ দেয় এইটা যদি মেনে চলে তো সুখ শান্তিতে থাকবে। আর তা যে এনজিওদের কথা শুনে কিসের ঘর কিসের ঘর কিসের ঘর কিসের ঘর, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, এক কোরআন গাইতে থাকে, তাহলে আর সুখ শান্তি কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এটা ওই লন্ডন আমেরিকার মতো জাহান্নামে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।